বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 15 মে, 1 জ্যৈষ্ঠ এবং ফার্সি 25 উর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্ট ওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছে। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। যত দ্রুত সম্ভব জীবাণু ও রাসায়নিক অস্ত্র সহ সব ধরনের ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র ধ্বংসের জন্য এ অস্ত্রের অধিকারী সব দেশের প্রতি চীন যে আহ্বান জানিয়েছে সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন নিয়ে বিরোধী রাজনৈতিক দলের প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে আল্লাহর গুণবাচক ও পবিত্র নামের পরিচয় নিয়ে ধারাবাহিক আলোচনা আসমাউল হুসনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরানে ইসলামী আদর্শ ভিত্তিক পরিবার নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান সুখের নিয়ে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ভিয়েনা সংলাপের মাধ্যমে ভালো চুক্তি করতে হলে আমেরিকাকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। আমেরিকার বাফেলো শহরের একটি সুপার মার্কেটে শ্বেতাঙ্গ বন্দুকধারীর হামলায় গুলিতে 10 জন নিহত, আহত 3 জন। বিএনপি নেতাদের চাওয়া দেখে জনগণ আজ বিভ্রান্ত, মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। এবং বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে তেলেঙ্গানায় সংখ্যালঘু সংরক্ষণের অবসান ঘটানো হবে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ভিয়েনা সংলাপের মাধ্যমে একটি ভালো ও টেকসই চুক্তি স্বাক্ষরে তাঁর দেশের দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি শনিবার গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকাস ডেনিয়াসের সঙ্গে এক টেলিফোন আলাপে ইরানের এই প্রস্তুতি ঘোষণা করেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় 5 জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন ও ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের 8ম দফা আলোচনা 2021 সালের 27 ডিসেম্বর শুরু হয়। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেলের প্রস্তাবে চলতি বছরের 11 মার্চ এই সংলাপ সাময়িকভাবে স্থগিত হয়ে যায়। এরপর ভিয়েনায় আর আনুষ্ঠানিক আলোচনা না হলেও কূটনৈতিক চ্যানেলে এসব দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকে। বিভিন্ন বিষয়ে পাশ্চাত্যের সঙ্গে ইরানের মতপার্থক্য আরও কমে আসারও খবর দেয় কূটনৈতিক সূত্রগুলো, কিন্তু পরমাণু সমঝোতার প্রধান লঙ্ঘনকারী আমেরিকা ইরানের বিশেষ কিছু ব্যক্তি ও সংস্থার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে রাজি না হওয়ায় বিষয়টি নিয়ে এখনও অচলাবস্থা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে অপরিশোধিত তেলের উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। আন্তর্জাতিক বাজারে আজ প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে $105 থেকে $111। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে তেলের উচ্চ মূল্যের সুযোগ নেওয়ার চেষ্টা করছে ইরান। এর মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ইরানি তেলের আলাদা বাজার ও চাহিদা সৃষ্টি হয়েছে। সম্প্রতি ইরানে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক তেল গ্যাসের রিফাইনিং অ্যান্ড পেট্রোকেমিক্যাল এক্সিবিশন। এই প্রদর্শনীর সময় ইরানের 1,200 এবং আন্তর্জাতিক অঙ্গনের 44টি কোম্পানি দেশের তেল খাতের অফস্ট্রিম, মিডস্ট্রিম এবং ডাউনস্ট্রিমে যুক্ত হয়েছে। এতেই ইরানের তেল উৎপাদন সক্ষমতা অনেকখানি বেড়ে গেছে। ইরানের তেল ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতি ও প্রযুক্তির বেশিরভাগই আমেরিকা এবং চীন থেকে আমদানি করতে হতো, কিন্তু নিষেধাজ্ঞার ফলে এ সমস্ত যন্ত্রপাতি আমদানি তেহরানের জন্য অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় ইরান নিজেই প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরির ব্যবস্থা করেছে। ইরানের তেল উত্তোলন বা উৎপাদনের ক্ষেত্রে যে সমস্ত সমস্যা ছিল তার প্রায় পুরোটাই দূর হয়েছে। এর ফলে তেলের উৎপাদন বাড়াতে ইরানের সামনে আর কোনো বাধা নেই। আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে একটি মুদি দোকানে শ্বেতাঙ্গ বন্দুকধারীর গুলিতে 10 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। গতকাল দুপুর 2:30 দিকে এক শ্বেতাঙ্গ তরুণ বাফেলো শহরের জেফারসন এভিনিউ এবং ল্যান্ডন স্ট্রিটের কাছে টপস নামের একটি মুদি দোকানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালালে ওই হতাহতের ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে 11 জনই কৃষ্ণাঙ্গ। ওই এলাকাটি কৃষ্ণাঙ্গ অধ্যুষিত হলেও অনেক প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। হত্যাকাণ্ডের পর বিকেলে এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান বলেছেন, 18 বছর বয়সী বন্দুকধারী অনেকটা গেরিলা পোশাক পরে ভারী অস্ত্রে সজ্জিত হয়ে সুপার মার্কেটের পার্কিং লটে ঢুকে পড়ে, ক্ষিপ্রগতিতে গাড়ি থেকে বের হয়, পার্কিং লটে থাকা 4 জনের উপর গুলি চালায়, 3 জন ঘটনাস্থলে নিহত হয়। এরপর সে টপস সুপার মার্কেটে প্রবেশ করে, এখানে সিকিউরিটি গার্ডের সাথে গুলি বিনিময় হয়। সিকিউরিটি গার্ডকে গুলি করে হত্যা করে বন্দুকধারী, এরপর শপিং করতে থাকা লোকজনের উপর গুলি চালাতে থাকে। ঘটনাস্থলে পুলিশ এলে নিজের গলায় বন্দুক ধরে আত্মহত্যার ভঙ্গি করে। অবশ্য পুলিশ তাকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করতে সক্ষম হয়। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ বলেছেন, ওয়াশিংটনে কর্মরত তাঁর দেশের কূটনীতিকদের হামলার হুমকি দেওয়া হচ্ছে। রুশ রাষ্ট্রদূতের বরাত দিয়ে রাশিয়ার কয়েকটি গণমাধ্যম এ খবর দিয়েছে। তিনি অভিযোগ করেন, প্রলোভন দেখানোর উদ্দেশ্যে ওয়াশিংটনে রুশ কূটনীতিকদের সঙ্গে মার্কিন গোয়েন্দারা যোগাযোগের চেষ্টা করছেন। রাষ্ট্রদূত আন্তোনভ গতকাল রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর মার্কিন কর্মকর্তাদের সঙ্গে রুশ কূটনীতিকদের মুখোমুখি দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে গেছে। তিনি আরও বলেন, আমেরিকায় রুশ দূতাবাসের অবস্থা একটি অবরুদ্ধ দুর্গের মতো। প্রতিদিন দূতাবাসের কাছে রুশ বিরোধী বিক্ষোভ সমাবেশ করা হয়, গুন্ডামি মাস্তানিও ভাঙচুর করা হয়। মূলত রুশ দূতাবাস একটি প্রতিকূল পরিবেশে কাজ করছে। দূতাবাসের কর্মীরা শারীরিক সহিংসতার হুমকি পর্যন্ত পাচ্ছেন। রাষ্ট্রদূত আন্তোনভ জানান, মার্কিন নিরাপত্তা সংস্থার এজেন্টরা রুশ দূতাবাসের বাইরে ঘোরাঘুরি করেন, রুশ কূটনীতিকদের প্রলুব্ধ করতে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন, রুশ কূটনীতিকদেরকে তারা বিশ্বাসঘাতক বা রাষ্ট্রদ্রোহী পরিণত করতে চায়। মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোটে যোগ দেওয়া ফিনল্যান্ডের জন্য বড় ভুল হবে বলে দেশটিকে সতর্ক করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সৌলি নিনিস্তোর সঙ্গে ফোনালাপের সময় একথা বলেন তিনি। এ বিষয়ে ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘদিন ধরে নিরপেক্ষ থাকার নীতি অনুসরণ করে আসছিল ফিনল্যান্ড। সম্প্রতি এই নীতি পরিত্যাগ করে দেশটি পশ্চিমা নেটো সামরিক জোটে যোগ দিতে চাইছে। ফিনল্যান্ডের নিরাপত্তার উপর কোনো হুমকি নেই, এরপরও নেটোয় যোগ দিলে দেশটি বড় ভুল করবে। ফিনল্যান্ডের সামরিক নীতির পরিবর্তনের ফলে দ্বিপক্ষীয় সহযোগিতাপূর্ণ সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলেও ক্রেমলিন সতর্ক করেছে। কিছুদিন আগেও ফিনল্যান্ডের সাধারণ মানুষের মধ্যে নেটো জোটে যোগ দেওয়া নিয়ে আগ্রহ ছিল না। চলতি বছরের জানুয়ারিতে দেশটির প্রধানমন্ত্রী সানা মারিন জানিয়েছিলেন, বর্তমান সরকারের আমলে নেটোতে যোগদানের আবেদন করতে চায় না তার দেশ। তবে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষ নেটো জোটে যোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন। এছাড়া সানা মারিনের অবস্থানও বদলে গেছে, এখন তিনি নেটোতে যোগ দেওয়ার বিষয়টি জাতীয় সংসদে তুলতে চান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের এক এক সময় এক এক রকম চাওয়া দেখে জনগণ আজ বিভ্রান্ত। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, বিএনপি নেতাদের এক এক সময় এক এক রকম চাওয়া দেখে জনগণ আজ বিভ্রান্ত। বিএনপি আসলে কি চায়? তারা একবার তত্ত্বাবধায়ক সরকার, কখনো নিরপেক্ষ, আবার কখনো চায় জাতীয় সরকার। আজ রোববার সকালে নিজ সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। দেশ ও জাতি নাকি ক্রান্তিকাল অতিক্রম করছে। বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, আসলে দেশ ও জাতি নয়, ক্রান্তিকাল অতিক্রম করছে বিএনপি। দেশ কোন পথে যাবে তার ফয়সালা রাজপথে হবে। মির্জা ফখরুলের এমন বক্তব্যের প্রেক্ষিতে সেতুমন্ত্রী বলেন, বিদেশে গোপন ষড়যন্ত্র বাদ দিয়ে বিএনপি রাজপথে আসুক, ভালো কথা। তাদের যে কোনো শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে আমরা স্বাগত জানাই। এ সময় বিএনপি নেতাদের উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, আন্দোলনের নামে যদি আবারও জ্বালাও পোড়াও করা হয়, সর্বোপরি বিএনপি যদি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাওয়ার চেষ্টা করে, তাহলে জনগণের জানমাল রক্ষায় দেশবাসীকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। ওদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, খালেদা জিয়ার অবর্তমানে যিনি বিএনপি চালাবেন, সেই তারেক রহমান লন্ডনে বসে ভোগ বিলাস করছেন, রিমোট কন্ট্রোলে দল চালাচ্ছেন, আর সেই রিমোট কন্ট্রোলে হুমকি দিয়ে আওয়াজ তুলে তারা ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসতে হলে মানুষের কাছে যেতে হবে। আজ রোববার সকালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নের বিএডিসি খামারে সয়াবিন, ভুট্টা ও সূর্যমুখী মাঠ পরিদর্শন শেষে কৃষক সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কখনো পর্দার অন্তরালে ষড়যন্ত্র করে নীলকুঠি লালকুঠিতে বসে সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতায় আসে না। আমাদের ভিত্তি জনগণ, আমরা জনগণকে নিয়ে এগোচ্ছি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে পালানো পি কে হালদারকে গ্রেপ্তারের বিষয়ে ভারত সরকার এখনও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে কিছু জানায়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে ভারত এ ব্যাপারে বাংলাদেশকে জানানোর পরই তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ইতিহাসের পুনর্নির্মাণ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পি কে হালদার ওয়ান্টেড ব্যক্তি, ইন্টারপোলের মাধ্যমে অনেকদিন ধরে তাকে চাচ্ছে, সে গ্রেপ্তার হয়েছে। তবে আমাদের কাছে এখনও ভারত থেকে অফিসিয়ালি কিছু আসেনি। আমাদের যা কাজ থাকে তা হল আইনগতভাবে তাকে ফিরিয়ে আনা। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে টার্গেট করে বলেছেন, চন্দ্রশেখর রাও তেলেঙ্গানাকে বাংলায় পরিণত করতে চাচ্ছেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে সংখ্যালঘুদের সংরক্ষণের অবসান ঘটানো হবে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে টার্গেট করে বলেছেন, চন্দ্রশেখর রাও তেলেঙ্গানাকে বাংলায় পরিণত করতে চাচ্ছেন, বিজেপি ক্ষমতায় এলে সংখ্যালঘুদের সংরক্ষণের অবসান ঘটানো হবে। এ প্রসঙ্গে অমিত শাহ বলেন,
চন্দ্রশেখর রাও তেলেঙ্গানা কো বঙ্গাল বানানা চাহতা হে, আপ বানানে দোগে ক্যা ভাইও বেহনো উনকো রোকনা পড়েগা।
অমিত শাহ বলেন, মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও তেলেঙ্গানাকে পশ্চিমবঙ্গে পরিণত করতে চান, আপনারা কি তা করতে দেবেন? ভাই ও বোনেরা একে রুখে দিতে হবে। তিনি বলেন, তেলেঙ্গানার চন্দ্রশেখর রাও সরকার মোদী সরকারের প্রকল্পগুলো নাম পরিবর্তন ছাড়া কিছুই করেনি। তেলেঙ্গানায় গরিব ও সামাজিকভাবে পিছিয়ে পড়া সংখ্যালঘু অনগ্রসর মুসলিমদের জন্য শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। বিজেপি নেতা অমিত শাহ সেই সংখ্যালঘু সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তেলেঙ্গানায় কার্যত নির্বাচনী বিউগল বাজিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার রাজ্যের তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস সরকারের বিরুদ্ধে দুর্নীতি এবং নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ করেছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশের ভেতরে ও বাইরের একাধিক শক্তিশালী অবস্থান থেকে তাকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। তিনি এ সংক্রান্ত একটি ভিডিও রেকর্ড করার খবর দিয়েছেন, যেখানে তিনি সকল হুমকিদাতা ও ষড়যন্ত্রকারীর নাম ও প্রমাণ তুলে ধরেছেন। ইমরান খান গতকাল পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরে তেহরিকে ইনসাফ পার্টি আয়োজিত এক বিশাল জনসমাবেশে ভাষণ দিচ্ছিলেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। চীন যত দ্রুত সম্ভব জীবাণু ও রাসায়নিক অস্ত্র সহ সব ধরনের ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র ধ্বংস করতে এই অস্ত্রের অধিকারী সব দেশকে আহ্বান জানিয়েছে। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
চীন যত দ্রুত সম্ভব জীবাণু ও রাসায়নিক অস্ত্র সহ সব ধরনের ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র ধ্বংসের জন্য এই অস্ত্রের অধিকারী সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে। জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধির সহকারী ড্যান বিং ইউক্রেনে জীবাণু অস্ত্র পরীক্ষার বিষয়ে নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত এক বৈঠকে এ আহ্বান জানান। তিনি বলেছেন, এ ধরনের পদক্ষেপের প্রতি বেইজিংয়ের পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে। তিনি আরও বলেছেন, তার দেশ যে কোনো দেশে জীবাণু ও রাসায়নিক অস্ত্র সহ যে কোনো গণবিধ্বংসী অস্ত্র উৎপাদন মজুদ ও যে কোনো পরিস্থিতিতে তা ব্যবহারের ঘোর বিরোধী। নিরাপত্তা পরিষদের এ বৈঠকে উপস্থিত রুশ প্রতিনিধি ওয়াসিলি নাভানজিয়াও বলেছেন, ইউক্রেনে জীবাণু অস্ত্র কার্যক্রমের বিষয়ে তদন্ত কাজে যারা সহযোগিতা করতে চায় তাদের ব্যাপারে নিরাপত্তা পরিষদের কাছে তথ্য সরবরাহ করবে। তিনি বিশ্ব থেকে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র ধ্বংসের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আরও বলেছেন, ইউক্রেনে জীবাণু ও রাসায়নিক অস্ত্র পরীক্ষা নিরীক্ষার বিষয়টি সেদেশে রাশিয়ার সামরিক হামলার ক্ষেত্র প্রস্তুত করেছে। রুশ সরকার সম্প্রতি বহুবার বলেছে তাদের কাছে এমন কিছু তথ্য প্রমাণ রয়েছে যা থেকে প্রমাণিত হয় আমেরিকা ইউক্রেনের মাটিতে গণবিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ সংক্রান্ত বহু তথ্য প্রমাণ জাতিসংঘের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আগামীতে আরও তথ্য উত্থাপন করা হবে। পর্যবেক্ষকরা বলছেন, তথ্য প্রমাণ দিয়ে রাশিয়ার এ সংক্রান্ত অভিযোগ থেকে প্রমাণিত হয় আন্তর্জাতিক আইন ভঙ্গ করে মার্কিন সরকার অন্য দেশে নিষিদ্ধ অস্ত্রের পরীক্ষা চালিয়ে মানব সভ্যতাকে হুমকির মধ্যে ঠেলে দিয়েছে। নতুন নতুন এ ধরনের অস্ত্রের পরীক্ষা ও উৎপাদন করে আমেরিকা মূলত আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। তবে রাশিয়া প্রমাণ সহকারে অভিযোগ উত্থাপন করলেও জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি তা অস্বীকার করেছেন এবং এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। এদিকে জাতিসংঘে নিযুক্ত চীনের প্রতিনিধি ইউক্রেনের মাটিতে আমেরিকার জীবাণু অস্ত্র পরীক্ষার ব্যাপারে রাশিয়া উত্থাপিত তথ্য প্রমাণ স্বাধীনভাবে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার অভিযোগ করে বলেছেন, দেশে বর্তমানে গণতন্ত্র ও আইনের শাসন নেই। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রবীণ নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার অভিযোগ করেছেন, দেশে বর্তমানে গণতন্ত্র ও আইনের শাসন নেই, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। গতকাল শনিবার দুপুরে পঞ্চগড় জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি বলেছেন, গত 15 বছরে দেশে কোনো নিরপেক্ষ নির্বাচন হয়নি। নিরপেক্ষ নির্বাচন দিলে এখনও বিএনপি 80% আসন পাবে। নেতাকর্মীদের উপরে এত মামলা হামলা ও নির্যাতনের পরেও এখনও বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রশাসন ও পুলিশের সাহায্য না নিয়ে মাঠে এসে দাঁড়ান, তারপর দেখা যাবে আপনারা কোথায় আছেন আর আমরা কোথায় আছি। এ সময় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। এদিকে বাংলাদেশের অন্যতম প্রধান ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান নির্বাচন ও আন্দোলন প্রসঙ্গে রেডিও তেহরানের কাছে তাদের ধারণা স্পষ্ট করেন।
দলীয় সরকারের অধীনে অতীতে কখনোই সুষ্ঠু ক্রেডিবল নির্বাচন হয় নাই, সামনেও এর কোনো সম্ভাবনা নাই। এই জন্য আমরা নির্বাচনকালীন একটা জাতীয় সরকারের কথা আমরা বলে আসছিলাম। আমরা চাচ্ছি তৃতীয় একটা ধারা, সঠিক ধারা একটা তৈরি হোক দেশে, সঠিক রাজনৈতিক ধারা, এবং সেটা ইসলামপন্থীদের মধ্যে মাধ্যমে এটা সম্ভব, এটা এ ব্যাপারে আমরা আশাবাদী, এটা নিয়ে আমরা কাজ করছি।
দেশে একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিরোধী দলের আন্দোলন এবং বিএনপির ভূমিকা প্রসঙ্গে বাম রাজনৈতিক জোটের সমন্বয়ক সাইফুল হক রেডিও তেহরানকে বলেন,
এমনিতে এটা তো নিশ্চিত যে দেশে যদি একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন হয় অন্তর্বর্তীকালীন বা তদারকি সরকারের অধীনে, বাস্তবে তো বর্তমান সরকারের ভরাডুবি হবে, এবং ভরাডুবি বললে কম বলা হবে, তাদেরকে বিশেষ কথা খুঁজে পাওয়া যাবে কিনা সেটা বলা মুশকিল। সে কারণের জন্য সরকার তো একদিকে তারা রাষ্ট্রীয় দমন পীড়ন, অন্যদিকে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে বিরোধী শিবিরও বহু ধরনের প্রলোভনের জাল তারা বিস্তার করছে। আমি আশা করি যে এই সমস্ত বিষয় মোকাবেলা করে বিএনপি ঐক্যবদ্ধ থাকবে। বিরোধী দলগুলোর মধ্যে আমরা একেবারে ন্যূনতম ইস্যুতে আমরা বৃহত্তর রাজপথে বৃহত্তর ঐক্য গড়ে তুলব।
ওদিকে দল থেকে বহিষ্কার হবার হুমকির তোয়াক্কা না করেই কুমিল্লার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের দুবারের মেয়র মনিরুল হক সাক্কু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করার কথা ঘোষণা করেছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষী অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন আসমাউল হোসনা।
আসমাউল হুসনা।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 79তম পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ। মহান আল্লাহর আসমাউল হুসনার তালিকাভুক্ত আরো দুই নাম দাররু বা জাররু ও নাফিউ। দাররু বা জাররু নামের অর্থ ক্ষতি সাধনকারী ও নাফিউ অর্থ কল্যাণ বা উপকারকারী। আমরা বিগত দিনগুলোর আলোচনায় মহান আল্লাহর জালালি ও জামালি নামগুলোর তাৎপর্য সম্পর্কে জেনেছি যে মহান আল্লাহর জালালি নামগুলো বলতে বোঝায় তাঁর শক্তিমত্তা ও পরাক্রমের ঔজ্জ্বল্যে ভরপুর নামগুলোকে, যেমন কাহার তথা মহাপরাক্রান্ত বিজয়ী। ধরনের আরেকটি নাম হল মুনতাকিম বা প্রতিশোধ গ্রহণকারী, কিংবা আজিজ বা পরাক্রান্ত। অন্যদিকে মহান আল্লাহর জামালি নামগুলো বলতে বোঝায় তাঁর দয়া, প্রেম ও করুণার মতো প্রশান্ত সৌন্দর্য জ্ঞাপক নামগুলো, যেমন রহমান, রহিম ও গফার বা সাত্তার ইত্যাদি। অবশ্য বাবার ক্রোধ বা রাগের মধ্যেও যেমন সন্তানের প্রতি ভালোবাসা ও স্নেহ লুকিয়ে আছে, তেমনি মহান আল্লাহর জালালি নামগুলোর মধ্যেও দয়া ও করুণার সৌন্দর্য লুকিয়ে আছে। তাই এই নামগুলোকে বাহ্যিক দৃষ্টিতে পরস্পর বিরোধী বা সাংঘর্ষিক বলে মনে হলেও বাস্তবে এসব নাম পরস্পরের পরিপূরক মাত্র, যেমন মহান আল্লাহর নাম আউয়াল ও আখের একই বাস্তবতার প্রকাশ, মহান আল্লাহর নাম দাররু বা জাররু ও নফিউ বা নফিউ সম্পর্কেও একই কথা প্রযোজ্য।
দাররু বা জাররু হিসেবে মহান আল্লাহ মানুষের সব ধরনের ক্ষতি করতে পারেন। ক্ষতি কখনো হতে পারে আর্থিক বা বস্তুগত, দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক এবং চিন্তাগত ও বিশ্বাসগত। সন্তান সন্ততির অসুখ বা অকাল মৃত্যু মানুষের জন্য ক্ষতির অন্যতম দৃষ্টান্ত। মহান আল্লাহ মানুষের ক্ষতি করতে পারেন বা কল্যাণ লাভকে ঠেকিয়ে দিতে পারেন মানুষেরই কল্যাণের জন্য কিংবা তাদের পরীক্ষা করার জন্য বা শাস্তি দেওয়ার জন্য। আবার কখনো নিয়ামত কমিয়ে দিয়েও আল্লাহ মানুষের ক্ষতি করতে পারেন। হযরত খিজির ও মুসা নবীর ঘটনায় খোদাই হেকমাতের কিছু দিক প্রকাশ পেয়েছে।
মহান আল্লাহর দাররু ও জাররু নামের প্রকাশ অন্য সবকিছুর চেয়ে বেশি ঘটে জালিম ও আগ্রাসীদের মোকাবেলায়। এজন্যই কোনো কোনো বর্ণনায় মহান আল্লাহকে ডাকা হয়েছে হে আগ্রাসীদের ক্ষতিকারী এই বাক্যের মাধ্যমে। আবার কখনো এমনও দেখা যায় যে মহান আল্লাহ বারবার পাপ ও জুলুমে লিপ্ত খোদাদ্রোহীদের কোনো শাস্তি না দিয়ে তাদেরকে পার্থিব নিয়ামত দিচ্ছেন বর্ধিত মাত্রায়। এর কারণ মহান আল্লাহ বিচার দিবসেই তাদের মোকাবেলায় জাররু নামের প্রকাশ ঘটাবেন পুরো মাত্রায়। মহান আল্লাহ ষড়যন্ত্রকারী বা ধোঁকাবাজদের মোকাবেলায় কৌশল ব্যবহারের কথা জানিয়ে সুরা আনফালের 30 নম্বর আয়াতে বলেছেন, আর কাফেররা যখন প্রতারণা করত আপনাকে বন্দী অথবা হত্যা করার উদ্দেশ্যে কিংবা আপনাকে বের করে দেওয়ার জন্য, তখন তারা যেমন ছলনা করত তেমনি আল্লাহও ছলনা করতেন। বস্তুত আল্লাহর ছলনা সবচেয়ে উত্তম। একত্ববাদে বিশ্বাসীরা এটা বোঝেন যে আল্লাহ ছাড়া আর কেউই মানুষের অনিষ্ট থেকে তাদের রক্ষা করতে সক্ষম নয়, এবং আল্লাহ কাউকে কল্যাণ দান করতে চাইলে মহান আল্লাহর দয়া ও অনুগ্রহ কেউই ঠেকাতে পারবে না।
মহান আল্লাহ সব কল্যাণ এবং ক্ষতির মূল নিয়ন্ত্রক। এই বিশ্বাসের কারণে মুমিনরা কোনো জালিমের হুমকি ও ভীতি প্রদর্শনকে পরোয়া করেন না। অন্যদিকে সূরা ফুরকানের 55 নম্বর আয়াতে মহান আল্লাহ মুশরিকদের খোদা সম্পর্কে বলেছেন, তারা এবাদত করে আল্লাহর পরিবর্তে এমন কিছুর যা তাদের উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না।
মহান আল্লাহর নাম নফিউর অর্থ হল কল্যাণদাতা বা উপকারকারী, লাভ আনয়নকারী ইত্যাদি। সব ধরনের কল্যাণ বা ভালো সবকিছু রয়েছে মহান আল্লাহর হাতে। আল্লাহর হাত থেকে এসব কেড়ে নেয়ার বা কমিয়ে দেয়ার বা বাড়িয়ে দেয়ার ক্ষমতা কারো নেই। আল্লাহ কারো কোনো কল্যাণ করলে তাতে আল্লাহর কিছু কমে যায় না, তবে আল্লাহ কাউকে কতটুকু কল্যাণ বা ফায়দা দান করবেন তা নির্ভর করে মহান আল্লাহর কৌশল, রহমত ও অনুগ্রহের নীতির উপর। প্রত্যেক সৃষ্টির জন্য মহান আল্লাহর এ সংক্রান্ত বরাদ্দ নির্দিষ্ট এবং কে কত ধরনের ফায়দা বা কল্যাণ পাবে তাও নির্দিষ্ট করে রেখেছেন মহান আল্লাহ। মানুষের পূর্ণতা অর্জনের জন্য তথা সৃষ্টিকুলের মধ্যে মহান আল্লাহর প্রতিনিধিত্বের মর্যাদা অর্জনে যতটা বস্তুগত ও আধ্যাত্মিক সুযোগ সুবিধা দরকার মহান আল্লাহ তার সবটুকুরই ব্যবস্থা করে রেখেছেন, এবং বস্তুগত ও আধ্যাত্মিক মাধ্যমে তা তাদের কাছে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেন।
একবার হজরত মুসা আল ইসলাম দাঁতের তীব্র ব্যথা উপশমের জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন। মহান আল্লাহ একটি বিশেষ উদ্ভিদকে দাঁতে লাগাতে বলেন ওহির মাধ্যমে। ওই উদ্ভিদ ব্যবহার করার কিছুক্ষণের মধ্যেই দাঁতের ব্যথা সেরে যায়। এর কিছুকাল পর আবারও হজরত মুসার দাঁতে ব্যথা শুরু হলে তিনি ওই গাছটি দাঁতে লাগান। এবার হজরত মুসার দাঁতের ব্যথা না কমে বরং বেড়ে গেল। তখন তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। মহান আল্লাহ বললেন, হে মুসা, আরোগ্য দানের এবং ক্ষতি দূর করার ও কল্যাণ পৌঁছে দেওয়ার বিষয়টি কেবল আমার সিদ্ধান্তের ব্যাপার। প্রথমবারে তুমি আমাকে স্মরণ করে আমার আশ্রয় নিয়েছিলে বলে তোমার ব্যথার উপশম ঘটাই, কিন্তু এবার তুমি আমার এই সব ক্ষমতার কথা না ভেবেই ওই গাছ ব্যবহার করেছ ও আমাকে ডাকোনি বলে ব্যথা কমেনি, বরং বেড়েছে।
সূরা আরাফের 188 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, হে নবী, আপনি বলে দিন, আমি নিজের কল্যাণ ও অকল্যাণ সাধনের মালিক নই, যদি না আল্লাহ চান। মুমিন ব্যক্তি অবৈধ পথে স্বার্থ হাসিলের চেষ্টা করেন না, বরং প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে ও মহান আল্লাহর ভরসা করে তারই আশ্রয় নেন এবং সব কাজের ফলাফল আল্লাহর উপরে ছেড়ে দেন। এ ধরনের ব্যক্তি অন্যদের কল্যাণ ও সুবিধা অর্জনের পথে বাধা হন না, বরং আল্লাহ দেয়া নিয়ামত হতে অন্যদেরও উপকার করেন। এছাড়াও মুমিন যত কম সুবিধা বা কল্যাণের অধিকারী হন না কেন, আল্লাহ দেয়া বরাদ্দে সন্তুষ্ট ও আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকেন এবং এর ফলে আল্লাহ তাকে আরও নিয়ামত দান করেন। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা এখানেই শেষ করছি।
যারা সঙ্গ দিলেন কে অসংখ্য ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কথাবার্তার প্রাত্যহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আজ 15 মে রোববারের কথাবার্তার আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি, তারপর দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে ঢাকার শিরোনাম, যুগান্তর লিখেছে পিকে হালদার 3 দিনের রিমান্ডে। অন্য একটি শিরোনাম, দর্জির ছেলে পিকে যেভাবে মহা দুর্নীতিবাজ, পরিকল্পনা ছাড়াই বিদেশে প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা, একযুগে ব্যয় 550 কোটি টাকা, যুগান্তর। ইত্তেফাকের শিরোনাম, বরিশালে সর্বত্র বিক্রি হচ্ছে মরণ নেশা ইয়াবা। মানবজমিন লিখেছে বিপজ্জনক অবস্থায় চলে যেতে পারে রিজার্ভ, অধ্যাপক মাইনুল। সেনা অভ্যুত্থান, পুতিনের পতন আসন্ন, ইউক্রেনীয় জেনারেলের চাঞ্চল্যকর দাবি, বাংলাদেশ প্রতিদিন। কলকাতার শিরোনাম, 2024 সালের লোকসভায় গান্ধী পরিবার থেকে প্রার্থী শুধু রাহুল,
অগান্ধে হিসেবে লড়তে পারেন প্রিয়াঙ্কা। সংবাদ প্রতিদিন। বেকারত্ব ইস্যু নিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী পদযাত্রা কর্মসূচি কংগ্রেসে থাকবেন রাহুলও। আজকাল ঝুলে 2 লাখ মামলা, 3 বিচারপতি নিয়োগের পরও শতকরা 30% পদ শূন্যই রইল কলকাতা হাইকোর্টে। আনন্দবাজার পত্রিকা। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, চলতি অর্থ বছরের 10 মাসে 1.5 কোটি লিটার সয়াবিন পাম তেল রপ্তানি করেছে বাংলাদেশ। এই রপ্তানিকে আপনি কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। দৈনিক প্রথম আলোর যে খবরের কথা আপনি তুলে ধরলেন, সে খবরকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কয়েকটি চিত্র পাব। একটি চিত্র পাব যে আমাদের রপ্তানি বাণিজ্য চলছে, আরেকটি চিত্র পাব দেশ যখন সংকটের ভেতরে, সয়াবিন পাম অয়েল অর্থাৎ তেলের সংকটের ভেতরে, তখন এই খবর প্রকাশ হচ্ছে। আমরা আরেকটি চিত্র পাব এই খবর থেকে যে আমাদের সরকারের সামনে যেন এই চিন্তা কাজ করছে যে করেই হোক বৈদেশিক মুদ্রা অর্জন করতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সংকটময় মুহূর্তে কেন তেল রপ্তানি করা হবে? দেশে যখন কোটি কোটি মানুষ তেলের সংকটে ভুগছে এবং ব্যবসায়ীরা অনৈতিকভাবে, অন্যায়ভাবে প্রচণ্ড রকমের মুনাফা ক্ষতি করছে এবং মানুষের পকেট কেটে, গলা কেটে টাকা নিচ্ছে বলা যায়, তখন এই রকম খবর মানুষের মনে, দেশের জনগণের মনে সরকার সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। সরকারকে বুঝতে হবে যে বৈদেশিক মুদ্রা যেমন প্রয়োজন, তেমনি দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ করাটা জরুরি। আমাদের দেশে সয়াবিন তেল, পাম তেল এগুলো সাধারণত উৎপাদিত হয় না, আমরা বিদেশ থেকে আমদানি করি। সেই আমদানি করা পণ্য এখানে রিফাইন করে আবার সেটাকে আমরা রপ্তানি করছি এবং প্রধান গন্তব্য হচ্ছে ভারত। দেশের মানুষ যখন সয়াবিনের ক্রাইসিসে, তখন ভারতে বা অন্য যে কোনো দেশে এই পণ্য রপ্তানি, এটা আসলে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্য পূরণ হতে পারে, কিন্তু দেশের জনগণের প্রতি সরকারের বা ব্যবসায়ীদের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা পূরণ হয় না।
জনাব সিরাজুল ইসলাম, নিউ ইয়র্কের বাফেলো শহরে শীতাঙ্গের গুলিতে নিহত 10, বেশিরভাগে কৃষ্ণাঙ্গ, কি বলবেন আপনি?
জি, আমেরিকার নিউ ইয়র্ক স্টেটের বাফেলো শহরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে সেই এলাকা মূলত কৃষ্ণাঙ্গ অধ্যুষিত এবং আমরা খবর পাচ্ছি যে ওই এলাকায় বাংলাদেশি লোকজনও অনেকেই বসবাস করেন। এখন এর ভিতরে বাংলাদেশি কেউ নিহত হয়েছেন কিনা আমি এখনো পর্যন্ত জানতে পারিনি। এই ঘটনার মাধ্যমে আমরা আরেকবার আমেরিকার বর্ণবাদের বিভৎসতা, ভয়াবহ চিত্র দেখলাম। একজন মাত্র ব্যক্তি গুলি করে 10 জনকে হত্যা করলো এবং আরো 3 জন গুরুতর আহত, এতো হলিউডের ফিল্মকেও হার মানালো। এই ঘটনার মাঝ দিয়ে এই কথা পরিষ্কার হয় যে আমেরিকায় এই 21শ শতাব্দীতে এসে এখনো সেখানে প্রচন্ড রকমের বর্ণ বৈষম্য, বর্ণ ভেদাভেদ, মানুষে মানুষে ভেদাভেদ, অর্থাৎ সাদা চামড়ার মানুষরা সেখানে কালো মানুষগুলোকে পছন্দ করে না, তাদেরকে হত্যা করে। যদিও প্রেসিডেন্ট বাইডেনের সময় কৃষ্ণাঙ্গদেরকে বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে খবর পাই, কিন্তু সমাজের ভেতরে যে ভয়াবহ বিদ্বেষ, ঘৃণা, বর্ণবাদ ছড়িয়ে রয়েছে এর কিন্তু অবসান হয়নি। বরং আমি মনে করি যে জো বাইডেন যখন কিছুটা সহযোগিতা করার বা সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছেন কৃষ্ণাঙ্গদের, তখন সমাজের ভেতরে লুকিয়ে থাকা ওই ঘৃণা, ওই বিদ্বেষ প্রচণ্ডভাবে মাথা চাড়া দিয়ে উঠছে। তার মানে হচ্ছে সামগ্রিকভাবে মার্কিন সমাজকে এইভাবে নির্মাণ করা হয়েছে যেখানে একসময় বর্ণবাদকে প্রচণ্ডভাবে লালন করা হয়েছে বিভিন্ন কায়দায়, বিভিন্ন উপায়ে। আজকে তার ফলাফল দেখছি আমরা মূলত এই বন্দুকযুদ্ধের ঘটনা, হত্যাকাণ্ডের ঘটনা। এটি আমেরিকার সমাজে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং ওই সমাজে জেঁকে বসা মারাত্মক রকমের বর্ণবাদের বিষবাস।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব কাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। 2024 সালের লোকসভায় গান্ধী পরিবার থেকে প্রার্থী শুধু রাহুল। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, আগামী লোকসভা নির্বাচনে অংশ নেবেন না সোনিয়া গান্ধী। উদয়পুরে কংগ্রেসের নব সংকল্প শিবিরে শোনা যাচ্ছে এমনই ফিসফাস। বয়স 75, দীর্ঘদিন ধরে অসুস্থ, তার উপর আবার আসতে চলেছে এক পরিবার এক প্রার্থী নিয়ম। সব মিলিয়ে 2024 সালের লোকসভা নির্বাচনে অংশ নাও নিতে পারেন কংগ্রেস দলনেত্রী সোনিয়া গান্ধী। যদিও দলের নিয়মে সোনিয়া রাহুল প্রিয়াঙ্কার একসঙ্গে অংশ নিতে কোনো সমস্যা নেই, তবুও দৃষ্টান্ত স্থাপন করতে সোনিয়া এই সিদ্ধান্ত নিতে চলেছেন বলে কংগ্রেসের একটি সূত্রের দাবি। বেকারত্ব ইস্যু নিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী পদযাত্রা কর্মসূচি কংগ্রেসের থাকবেন রাহুল। আজকালের এ খবরে লেখা হয়েছে, এক বছরব্যাপী এই কর্মসূচিতে দেশের মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টায় পথে নামবেন রাহুল গান্ধীও। সূত্রের খবর, দেশব্যাপী এই পদযাত্রায় জনগণের সামনে বেকারত্ব ইস্যু তুলে ধরবেন কংগ্রেস নেতারা। উদয়পুরে তিন দিনব্যাপী দলের চিন্তন শিবিরে গৃহীত জনজাগরণ 2.0 কর্মসূচির অংশ হিসেবে এই পদযাত্রার পরিকল্পনা নেওয়া হয়েছে। ঝুলে 2,00,000 মামলা, তিন বিচারপতি নিয়োগের পরও 30% পদই শূন্য রইল কলকাতা হাইকোর্টে। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, কলকাতা হাইকোর্টে মোট 72 বিচারপতি থাকার কথা, এতদিন ছিল 39, মাঝে একজন বিচারপতি অবসর নেন, এখন নতুন 3 নিয়োগের ফলে বেড়ে হল 41, অর্থাৎ এখনও প্রায় 30% বিচারপতির আসন শূন্য রয়েছে উচ্চ আদালতে, ফলে বিচারাধীন মামলার সংখ্যা বেড়েই চলেছে দিনে দিনে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন সুখের নীড়।
সুখের নীড়, শ্রোতা ভাই ও বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইসলামী ও ইরানি পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীড় থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণঢালার শুভেচ্ছা ও অভিনন্দন। এ ধারাবাহিকের 16 পর্ব উপস্থাপনায় রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পারস্পরিক ভালোবাসা পরিবারের ভিত্তি এবং এর স্থিতি, স্থায়িত্ব, সংরক্ষণ ও ক্রমবিকাশেরও মাধ্যম তথা পরিবারের প্রাণ। পরিবার কেবল রক্তের বন্ধন নয়, সম্মান, আনন্দ ও তৃপ্তির সমাহার, আর প্রেম ও ভালোবাসাই এর উৎস। পারস্পরিক ভালোবাসা পরিবারের সবগুলো ভিত্তির মধ্যে আনে ভারসাম্য। তাই এ যেন এক অমূল্য ধন যা ছাড়া নর ও নারীর উভয়েরই জীবন রয়ে যায় অপূর্ণ। নরনারীর প্রেমময় সহবস্থান ও পারিবারিক রীতিনীতির সমন্বয় হচ্ছে পূর্ণতা অর্জনের প্রধান শর্ত। সুশৃঙ্খল জীবন ও অর্থপূর্ণ জীবন তথা সুখের নীড় গড়ার সোনার জীবনকাঠি রয়েছে এই প্রেমময় সহবস্থানের মধ্যেই। পরিবারই হল সমাজের প্রাথমিক ইউনিট। পরিবারই মানুষকে সামাজিক ও সভ্য মানুষ হিসেবে গড়ে তোলার এবং নৈতিকতা, দায়িত্বশীলতা ও ধৈর্য শেখানোর প্রশিক্ষণ কেন্দ্র। মানুষের শারীরিক, আত্মিক ও নৈতিক বিকাশেরও কেন্দ্র হল পরিবার।
ইসলামের দৃষ্টিতে বিবাহ বন্ধন কেবল শুষ্ক আইনি সম্পর্কের বিষয় নয়, প্রেমময় ও নৈতিক বন্ধনেরও বিষয়। প্রাচীন যুগের বিজ্ঞ পণ্ডিত ও দার্শনিকরা পরিবারের উপর সরকার ও রাজনীতির হস্তক্ষেপের বিরোধিতা করতেন। মানব রচিত মন গড়া আদর্শগুলো এবং স্বৈরতান্ত্রিক রাজা বা সরকারগুলো পরিবারের উপর তাদের স্বৈরতান্ত্রিক নানা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে পরিবারগুলোকে বিপর্যস্ত করেছে যুগে যুগে। কিন্তু ঐশী ধর্মগুলো সবসময়ই পরিবার ব্যবস্থাকে সযত্নে লালনের চেষ্টা করেছে। ইবনে সিনাও বলেছেন, বিয়ে করা ছাড়া আত্মিক প্রশান্তি অর্জন সম্ভব নয়। তার মতে, সম্পদের সুরক্ষার জন্য মানুষের দরকার স্বামী বা স্ত্রী ও বাড়ি। বাড়ি বা সম্পদের সুরক্ষা কোনো নারী বা নরের একার পক্ষে সম্ভব নয়। অন্য কথায়, পুরুষের সম্পদ রক্ষার জন্য তার সহযোগী ও বিশ্বস্ত প্রতিনিধি হতে পারে একমাত্র স্ত্রী। সন্তানের প্রশিক্ষণ ও প্রতিপালনের জন্য স্ত্রী থাকা জরুরি। তাই নিরাপত্তা ও ভালোবাসার নেড় হিসেবে পরিবারের গুরুত্ব অপরিসীম।
অনুষ্ঠানের এ পর্যায়ে যথারীতি ইরানিদের বিয়ের প্রথা ও আচার অনুষ্ঠান সম্পর্কে কথা বলব। বৌভাত বা বিয়ের মূল উৎসব অনুষ্ঠান শেষ হয়ে গেলে তার পরের দিন যে উৎসবটি হয় ইরানিদের ভাষায় তা পাতাক্তি দিবস তথা কনের প্রতি সবার উপহার প্রদানের দিবস। বর ও কনে পক্ষের সব আত্মীয় ও প্রতিবেশীরা এদিন পৃথকভাবে নানা সামগ্রী উপহার দিয়ে বর ও কনের সুখ কামনা করেন। এরপর আরও কয়েক ঘণ্টা ধরে চলে ফুর্তি বা আনন্দ উৎসব। তবে আজকাল বেশিরভাগ বিয়ের অনুষ্ঠানে দেখা যায় বেশিরভাগ মেহমানই বিয়ের রাতেই তাদের উপহারগুলো দিয়ে যান। বিয়ের উৎসব অনুষ্ঠানের শেষের পর্বটি হল কনের মায়ের সঙ্গে সাক্ষাৎ। এ পর্বকে কনের মাকে সালাম বলে উল্লেখ করেন ইরানিরা। এই অনুষ্ঠানে কনের মা বরের পরিবারকে দাওয়াত করেন, তারাও নিয়ন্ত্রণ পেয়ে সেখানে আসেন। এরপর বর নিজের শাশুড়িকে একটি উপহার প্রদান করেন। এভাবে বর সুশিক্ষিত ও সুযোগ্য কন্যা গড়ে তোলার জন্য শাশুড়িকে ধন্যবাদ জানান।
কোন কোন সমাজ বিশেষজ্ঞ মনে করেন, ইরানি পরিবারগুলো বাহ্যিক গঠনের দিক থেকে সনাতন হলেও ভেতরের চরিত্রের দিক থেকে আধুনিক, কারণ এখনও ইরানি পরিবারগুলো সামাজিকতাকে গুরুত্ব দেয় আর বিয়ের নানা পর্বের অনুষ্ঠানে এর প্রমাণ। গত দুই দশকে ইরানিদের বিয়ের অনুষ্ঠানগুলো হয়ে পড়েছে বিচিত্রময়। অন্যদিকে আধুনিক বলা যায় এ কারণে যে ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থচিন্তা মাথায় রেখে ইরানিরা বিয়ে করছেন না এবং এরই আলোকে তাদের সাংস্কৃতিক ব্যবস্থা গড়ে উঠছে। সার্বিকভাবে বলা যায় যে ইরানিরা পরিবার ব্যবস্থা ও পারস্পরিক সম্পর্কের নানা দিক রক্ষা করাকে বেশ গুরুত্ব দিচ্ছেন।
পরিবারগুলোতে স্বামী ও স্ত্রীর পারস্পরিক সম্পর্ককে আনন্দময় করে তুলতে মাঝে মধ্যে সফর ও চিত্তবিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা জরুরি। চিত্তবিনোদনের জন্য মাঝে মধ্যে ঘরের ডেকোরেশন বা আসবাবপত্রের বিন্যাসে পরিবর্তন আনা যেতে পারে। মাঝে মধ্যে বিয়ের অনুষ্ঠানের নানা স্মৃতিগুলোকে আবারও তাজা করে তুলতে পুরনো ছবি বা বিয়ের ভিডিও চিত্রগুলো একসঙ্গে বসে দেখাও পারস্পরিক সম্পর্ককে ঘনিষ্ঠ করতে সহায়তা করে। একসঙ্গে পার্কে বা বিনোদনের অনুষ্ঠানে যাওয়াও এ ধরনের কর্মসূচির মধ্যে রাখা যেতে পারে। কখনো কখনো কোনো নোটিশ দেয়া ছাড়াই স্ত্রীকে নিয়ে কোনো রেস্তোরাঁয় বা কফি হাউসে যাওয়ার কর্মসূচি একঘেয়ে বা ক্লান্তিকর মানসিকতা দূর করতে সাহায্য করে। সন্তানদের জন্মদিনের অনুষ্ঠান পালনও এ ধরনেরই একটি কর্মসূচি। নতুন নতুন জায়গায় সফর করুন এবং সফরের আকর্ষণীয় স্থান নিজেরই নির্বাচন করুন। এসব সফরের সময় বা অন্য সময় আপনার প্রিয় খাবার বা রান্নাবান্নার ব্যবস্থা করুন। তাতে দেখবেন পারিবারিক জীবনে কোনো তিক্ততা বা একঘেয়েমি অবস্থা দেখা দিলে তা দূর হয়ে যাবে। একসঙ্গে হাঁটতে বের হন, কখনো দূরের কোনো ঝর্ণা বা কৃত্রিম ঝর্ণার কাছে যেতে পারেন।
এভাবে আকস্মিক নানা পদক্ষেপ নিয়ে উত্তেজনাময় আনন্দ সৃষ্টি করুন পরিবারে। সাগর তীরে বা প্রাকৃতিক পরিবেশে বেড়াতে গেলে মন সবারই প্রফুল্ল হয়ে যায়। তবে সফরে থাকুন বা ঘরে থাকুন, পারস্পরিক সংলাপ বা আলাপচারিতাকে কম গুরুত্ব দেওয়া কখনোই ঠিক হবে না। তো শ্রোতা ভাই বোনেরা, সবার সুখী জীবন কামনা করে ও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সুখেরনির অনুষ্ঠানটি শুনলেন। এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। সাবেক সোভিয়েত ইউনিয়ন ও মুসলিম মিত্রদেশগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করতে ব্রিটিশ সরকার দীর্ঘদিন ধরে গোপন প্রচারণা চালিয়েছে। সম্প্রতি ফাঁস হওয়া ব্রিটিশ সরকারের গোপন নথি থেকে এই তথ্য জানা গেছে। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, 1950-এর দশকের মাঝামাঝি সময় থেকে 1970-এর দশকের মাঝামাঝি পর্যন্ত ব্রিটিশ সরকার ব্ল্যাক প্রোপাগান্ডা নামে একটি প্রচারণা কর্মসূচির আওতায় সাবেক সোভিয়েত ইউনিয়ন ও মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে ভুয়া সংবাদ প্রচার করত। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ভিয়েনা সংলাপের মাধ্যমে ভালো চুক্তি করতে হলে আমেরিকাকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। আমেরিকার বাফেলো শহরের একটি সুপার মার্কেটে শ্বেতাঙ্গ বন্দুকধারীর গুলিতে 10 জন নিহত, আহত 3। বিএনপি নেতাদের চাওয়া দেখে জনগণ আজ বিভ্রান্ত, মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। এবং বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে তেলেঙ্গানায় সংখ্যালঘু সংরক্ষণের অবসান ঘটানো হবে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের রাতের নৈশ অধিবেশন শোনার আহ্বান জানিয়ে রেডিও তেহরান থেকে আমি মোহাম্মদ আমির হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.